नमावं विष्णुपदाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष सुन्नवादी पाश्चात्य देशतारिणे आजानुलंबित भुजौ कनकापदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे मुकम करति वाचलं पंगुलं हयत गिरिं जत्कृपात महं वंदे परमानंद माधवं श्रीगुरुदिन तरणं श्रीचैतन्यश्वरं नम ओं विष्णुपदाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते जयपतकाशमनेत नाम তো গতকালকে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু চন্দ্র সূর্য রূপে এসে আমাদের অন্ধকারকে দূর করেছেন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌড়দয় পুষ্পবন্ত চিত্র সন্দ তম নুদ সূর্যচন্দ্র হরে যেছে সব অন্ধকার বস্তু প্রকাশিয়া করে ধর্মের প্রচার। যেরকম চন্দ্র সূর্য তারা অন্ধকারকে দূর করে, অর্থাৎ অন্ধকার আমরা যা কিছু দেখি ওটা ঠিকভাবে দেখতে পারি না, দড়িকে সাপ বলে মনে করি বা সাপকে দড়ি বলে মনে করি, কিন্তু যখন আলোক প্রকাশিত হয় যথার্থ বস্তুকে আমরা বুঝতে পারি। সেজন্য একটা শ্লোক এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কোট করেছেন, বেদ্যং বাস্তব বস্তু, মানে বস্তু প্রকাশিত হচ্ছে। তো এইভাবে এই চন্দ্র সূর্য তো তত্ত্ব বস্তু প্রকাশ করা হচ্ছে, যাহার প্রসাদ এই তম হয় নাশ, তম মানে অন্ধকার, এই অজ্ঞান অন্ধকার দূরীভূত হচ্ছে। কি অজ্ঞানটা কি, মানে কৃষ্ণ তত্ত্ব জীবতত্ত্ব এবং জীবের সঙ্গে কৃষ্ণের কি সম্পর্ক, এই জ্ঞানের যে অভাব তাকে বলা হয় অজ্ঞান। তো এখানে যে সমস্ত তত্ত্ব প্রকাশিত হচ্ছে বলা তত্ত্ববস্তু, কি তত্ত্ববস্তু, কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেম নাম সংকীর্তন, এই নাম সংকীর্তন সমস্ত আনন্দ প্রদান করে। তো সূর্যচন্দ্র বাহিরের তম যে বিনাশে বহির্বস্তু ঘটপট আদি সে প্রকাশে। তো এখানে সূর্যচন্দ্র আর গৌরাঙ্গ নিত্যানন্দ সূর্যচন্দ্রের সঙ্গে তুলনা করা আছে, কিন্তু দুটোর মধ্যে কী পার্থক্য আছে তো সেটা দেখানো হচ্ছে। তো সূর্যচন্দ্র কী করে, সূর্যচন্দ্র উদিত হয় বাহিরের অন্ধকারকে নাশ করে। সূর্যচন্দ্র উদয় হলে পৃথিবীর বাহিরে যেগুলো সেগুলো আলোকিত হবে, কিন্তু ভিতরের জিনিসগুলো তো আলোকিত হবে না, ভিতরের অন্ধকার দূরীভূত করতে পারবে না। তো সূর্যচন্দ্র বহির্বস্তু ঘটপট আদি সে প্রকাশ। কে জিজ্ঞাসা করেছিল পটকালকে, এই পট মানে ঘট মানে মাটি থেকে তৈরি হয়েছে ঘট, সুতা থেকে তৈরি হয় পট, মানে পটবস্ত্র বোঝে না, সুতো বস্ত্র, তার বাহিরের একটা ঘটপট তুলনা দিয়েছে, দৃষ্টান্ত দিয়েছে, বাইরের ঘটপটকে দেখাতে পারে, তার বাইরের ঘটপটকে প্রকাশ করতে পারে, কিন্তু ভিতরের অন্ধকার তো দূরীভূত করতে পারে না। চন্দ্র সূর্য বাহারকে আলোকিত করতে পারে, বাহিরের অন্ধকারকে নাশ করতে পারে, বহির্বস্তু ঘটপট আদি সে প্রকাশে, অর্থাৎ ঘটপট ইত্যাদি মাটির কলস বা সুতো দিয়ে বস্ত্র এগুলি প্রকাশিত করতে পারে, কিন্তু ভিতরের অন্ধকার কে চন্দ্র সূর্য সে অন্ধকার দূর করতে পারে না। পৃথিবীর অভ্যন্তরে বা গুফার ভিতরে যে অন্ধকার আছে সেগুলো দূর করতে পারে না, এটা যে এই চন্দ্র সূর্যের ক্ষমতা। আর গৌর নিত্যানন্দ চন্দ্র সূর্য তাদের ক্ষমতা কি না, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, এরা দুজন আসছে কি করছে না হৃদয়ের ভিতরের অন্ধকারকে দূরীভূত করছে, হৃদয় রূপ গুহার মধ্যে যে অন্ধকার তাকে দূরীভূত করছে। কিভাবে দূরীভূত করছে, কেন কালকে আমরা আলোচনা করেছি, দুই ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎকার, দুই ভাগবত সঙ্গে সাক্ষাৎকার করিয়েছেন, এক গ্রন্থ ভাগবত আর এক ব্যক্তি ভাগবত। তাই এখানে বলা হচ্ছে অদ্ভুত, এক অদ্ভুত সমকালে দুহার প্রকাশ। একটা তো অদ্ভুত হচ্ছে এক সময়ে চন্দ্র সূর্যের উদয় হচ্ছে, আর একটা অদ্ভুত কি না এমনি চন্দ্র সূর্য এক সময় এক দিগন্ত উদয় হয় না, এমনি এই চন্দ্র সূর্য থাকে এর একটা ভিন্নতা। আর অদ্ভুত কি চিত্ত গুহার তমনাশ করে, চন্দ্র সূর্য গুফার মধ্যে অন্ধকারকে নাশ করতে পারে না, কিন্তু গৌর নিত্যানন্দের চন্দ্র সূর্য তাদের একটা অদ্ভুত আছে কি চিত্ত গুহার তম করে নাশ, চিত্তরূপক গুহা বা গুফার যে অন্ধকার তাকে সে নাশ করে। তাই বলা আছে এই চন্দ্র সূর্য দুই পরম সদয় জগতের ভাগ্য গৌড়ে করিলা উদয়। তো এইভাবে আমরা গতকালকে আদিল্লা প্রথম পরিচ্ছেদ সমাপ্ত করেছি, তো আজকে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে শুরু করব। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। তৃতীয় শ্লোকের অর্থ করি বিবরণ, বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ। দেখুন তৃতীয় শ্লোকটি আজকে আলোচনা করব আমরা, প্রথম শ্লোকের নমস্কার, সামান্য নমস্কার, বিশেষ নমস্কার আমরা আলোচনা করলাম, সে বিষয়ে আমরা পঞ্চতত্ত্ব গুরুতত্ত্ব সব আলোচনা করলাম। তো আজকে যে বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ, বস্তু নির্দেশ মানে এই শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয়টি কি সেই বিষয় সম্পর্কে আলোচনা করবে, যে কি বিষয় নিয়ে এই গ্রন্থে বর্ণনা করা হচ্ছে তার সে প্রতিপাদ্য বিষয় সম্পর্কে এই শ্লোকের মাধ্যমে বলবেন। তো এটা হচ্ছে বলা হচ্ছে বস্তু নির্দেশ মঙ্গলাচরণ। যদ অদ্বৈতম ব্রহ্মোপনিষদি তদপেশ্যত অনুভা য আত্মা অন্তর্জামী পুরুষ ইতি স্ব অস্য অংশ বিভব ষড়ৈশ্বর্যপূর্ণ জয় ভগবান স স্বয়ময় ন চৈতন্যাথ কৃষ্ণাথ জগতি পরতত্ত্ব পরমহ। ন চৈতন্যাথ আর কৃষ্ণাথ, এই কৃষ্ণ চৈতন্যের ঊর্ধ্বে আর কোনো পরতত্ত্ব নেই, ন চৈতন্যাথ ন কৃষ্ণাথ, এই চৈতন্য রূপী যে কৃষ্ণ, যে কৃষ্ণ চৈতন্য রূপে এসেছেন। তো কৃষ্ণ গীতা বলছে না মতহ পরতর নান্নাত কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, ধনঞ্জয় আমার ঊর্ধ্বে কোনো তত্ত্ব নেই। তাই কৃষ্ণকে বলে অসৌমর্থ, অসৌমর্থ মানে কি সমানা নেই কি তার ঊর্ধ্বেও নাই, মতহ পরতর নান্নাত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় আমার ঊর্ধ্বে কেউ নেই। তো এই শ্লোকের মুখ্য আলোচ্য বিষয় হবে ব্রহ্ম পরমাত্মা আর ভগবান, এই তিনটা বিষয়কে আমরা সবাই ভালোভাবে বুঝবার জন্য চেষ্টা করব। কারণ এই শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যত অদ্বৈতম ব্রহ্ম উপনিষদি তদপ্যশত অনুভা, যে নিরাকার ব্রহ্ম উপনিষদে যেটাকে বর্ণনা করা হয়েছে, শ্রুতি দুই প্রকারের শ্রুতি আছে, আমরা বললাম শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধি বিনা, তো দুই প্রকার শ্রুতি আছে। শ্রুতিতে কিছু অংশ আছে যেখানে নির্বিশেষ ভাবকে বর্ণনা করা হচ্ছে, আর কিছু অংশ আছে সবিশেষ ভাবকে বর্ণনা করা হয়েছে। তো পরমব্রহ্ম নির্বিশেষ স্বরূপ। এই শ্রুতির মধ্যে যে উপনিষদ, এই উপনিষদে বর্ণনা করা হয়েছে। তাই এখানে তিনি বলছেন উপনিষদের ছাত্ররা যাকে সেই অদ্বৈত নির্বিশেষ ব্রহ্ম বলে উপাসনা করে তিনি হচ্ছেন তদপি অশ্বতনুভা। অশ্ব মানে তার, তার মানে ভগবান শ্রীকৃষ্ণের। হ্যাঁ, আর হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে য আত্মা অন্তর্যামী পুরুষ। আত্মা মানে এখানে পরমাত্মাকে বলা হয়েছে, জীবাত্মা নয়। বিভিন্ন আত্মার ভিন্ন ভিন্ন অর্থ আছে। আত্মা মানে জীবাত্মা, আত্মা মানে পরমাত্মা, আত্মা মানে দেহ, আত্মা মানে মন, আর আত্মা মানে আশ্রয়। দেহকেও আত্মা কোথা কোথায় বলা হয়, মনকেও আত্মা বলা হয়, জীবকেও আত্মা বলা হয়, ভগবানকেও আত্মা বলা হয়। সেটাকে জানতে হবে কোন জায়গায় আত্মা শব্দটা ব্যবহার করা হয়েছে, জেনে সেরকম তার অর্থ করতে হবে। তো এখানে যে বলা হয়েছে যে আত্মা অন্তর্যামী, মানে পরমাত্মা অন্তর্যামী পুরুষ, তিনি কে? তিনি হচ্ছেন স অশ্ব অংশ বিশেষ বৈভব। তো ভগবানের অংশ বৈভব। আর তারপরে বলা হচ্ছে ষড়ৈশ্বর্য পূর্ণ যা ইহ ভগবান স স্বয়ং অয়ম। আর স্বয়ং যে ষড় ঐশ্বর্যপূর্ণ তিনি হচ্ছেন ইনি কে? না ন চৈতন্যনাথ, ন কৃষ্ণাথ, ন চৈতন্যনাথ কৃষ্ণা জগতে পরতত্ত্বম পরমহ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই। তখনই কৃষ্ণ চৈতন্য মহাপুরুষ সম্পর্কে বলতে হলে প্রথমে কৃষ্ণের কথা বলতে হবে। কৃষ্ণের কথা বললেই আমরা মহাপ্রভুর কথা বুঝতে পারব, কেননা কৃষ্ণই তো চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তাই কৃষ্ণকে না জানলে আমরা চৈতন্য মহাপ্রভুকে জানতে পারব না। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে এই স্বয়ং ভগবান, আমি দুদিন ধরে বলছি এই স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ। তো স্বয়ং ভগবানের দুটো স্বরূপ আছে। তো স্বয়ং ভগবান এক নয়, স্বয়ং ভগবান আছেন দুটো, কৃষ্ণ আর চৈতন্য। আমরা শ্রুতিশাস্ত্রে বলি যে ভগবান আছেন এক, একমেব অদ্বিতীয়। সব শ্রুতিতে বললে একমেব অদ্বিতীয়, কিন্তু হিন্দুরা বহু ভগবানে বিশ্বাস করে। হিন্দুদের কত ভগবান আছে? কত ভগবান আছেন? 33 কোটি। যদিও আমাদের শাস্ত্র বলছে একমেব অদ্বিতীয়, পরম ব্রহ্ম আছেন এক। তো আমরা 33 কোটি ভগবানকে পূজা করি, কিন্তু তাদের সেই ভুলটাকে আমরা সমাধান করতে পারি না। না, এরা ভগবান নয়, এরা আছে দেবতা। হ্যাঁ, দেবতারা বহু আছে, কিন্তু ভগবান আছেন এক। তো আমাদের বিভিন্ন প্রকারের উপাসক রয়েছেন বা মতবাদ রয়েছে, নিরীশ্বরবাদ, একেশ্বরবাদ, বহুশ্বরবাদ। নিরীশ্বরবাদ মানে যারা ঈশ্বরকে মানে না, ঈশ্বর অস্তিত্বকে বিশ্বাস করে না, না নিরীশ্বরবাদ যারা ঈশ্বরকে মানে না। একেশ্বর মানে এক ভগবানকে মানে, আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানবে না। আল্লাহ, খ্রিস্টান, মুসলমান এক ভগবানকে মানে। কিন্তু আমাদের হিন্দুরা বহু ভগবানকে মানে, বহু ঈশ্বরবাদ। কিন্তু আসলে আমাদের বৈদিক সাহিত্য অনুসারে বহু ঈশ্বরবাদ নয়, এক ঈশ্বর। কিন্তু আমার ভুল বুঝি দেবতাদেরকেও ভগবান বলি। তো ভগবান এক, এরা 33 কোটি দেবতা, ইন্দ্র, চন্দ্র, বরুণ, অগ্নি দেবতা, বায়ু দেবতা। তাহলে ভগবান এক, তাহলে সে ভগবান কে? যে এক ভগবান সে কে? রাম ভগবান নয়? হ্যাঁ, রাম ভগবান, হ্যাঁ নারায়ণ ভগবান, বামন ভগবান। তো দেবতা তো 33 কোটি আছে, আর ভগবান কত আছেন এই হিসাব করলে? হিসাবে বললে দেবতা তো 33 কোটি, ভগবান কতজন আছেন? অনন্ত, অনন্ত অনাদি রূপ, কি অনাদ অনাদি অনন্ত রূপম, আমরা দিকে বলছি একবই দ্বিতীয় নাস্তি, একমেব দ্বিতীয় নাস্তি, পরম ব্রহ্ম পরাৎপর আছেন এক। এদিকে আমরা বলছি যে না, এই 33 কোটির দেবতা আজ ভগবান কাছে গেলে সে অনাদি অনন্ত রূপ, অনন্ত ভগবান রয়েছেন, তখন কি সমাধান হবে? না না, এই অনন্ত ভগবান আছেন, এক ভগবান অনন্ত রূপে প্রকাশিত হয়েছেন, এক বহুশ্যাম অভবত, এক অপিসন বহুদা য বিভাতি, সে ভগবান এক, এক হলেও অনন্ত রূপে আত্মপ্রকাশ করেছেন। কেউ বলতে পারবে এক ভগবান কেন অনন্ত রূপে আত্মপ্রকাশ করেছেন, তার কারণ কি? আমি আগে বলেছি কোনোদিন যে ভগবান কেন অনন্ত রূপে আত্মপ্রকাশ করেছেন, লীলা আস্বাদন করতে, কামনা বাসনা পূর্ণ করতে, এক বহু না কি, সে এক ভগবান বহু জীবের কামনা পূর্ণ করে, এক ভগবান বহু জীব রূপ ধারণ করে না, এক ভগবান বহু জীবের কামনা পূর্ণ করে, কিন্তু এক ভগবান বহু রূপ ধারণ করে কেন, কি দরকার আছে? আমি আগে বলেছি, বহুবার বলেছি, তোমার ধরতে পারো না মনে হয়। তো ভগবানকে বলা আছে রস বহিঃসহ, তিনি স্বয়ং রস, আর তিনি রস আস্বাদন করেন, আর জীবাত্মা কে বলা আছে, জীবাত্মা ভগবানকে পায় সে আনন্দ লাভ করেন, কেন ভগবান আছেন আনন্দময় ব্যাসাত, তিনি আছেন আনন্দং ব্রহ্ম, তিনি আছেন সর্বরস নিলয়ক কৃষ্ণ, সমস্ত রসের আধার তো শুধু নন, পরম ব্রহ্ম আছেন রস, আর তিনি রস আস্বাদন করেন আর রস আস্বাদন করান, কাকে করান রস আস্বাদন করান? হ্যাঁ, জীবকে রস আস্বাদন করেন, মনে রাখ, তিনি হচ্ছেন রস, তিনি রস আস্বাদন করেন, রস আস্বাদন করান, যে পরম ব্রহ্ম। তো সেজন্য বলা আছে রসম হি এবা অয়ম লব্ধা আনন্দি ভবতি, এই লাইনটা বুঝ, রসম হি এবা অয়ম লব্ধা আনন্দি ভবতি, অয়ং মানে এই জীবাত্মা, অয়ং মানে এ মানে এই জীবাত্মা, রসম হি এবা অয়ম লব্ধা, এই জীবাত্মা যখন এই রসস্বরূপকে ভগবানকে লাভ করে তখন আনন্দি ভবতি, তখন সে যথার্থ আনন্দ লাভ করে। তো এই ভগবান হচ্ছেন আনন্দং ব্রহ্ম, আনন্দময় ব্যাসাত রস বহিঃসহ, তো রস আস্বাদন করা হচ্ছে ভগবানের স্বভাব। তো ভগবান যে রস আস্বাদন করবে, তিনি তো আর একটা দুটো রস আস্বাদন করবে না, অনন্ত ভাব, অনন্ত রস, তো অনন্ত রসকে আস্বাদন করবার জন্য ভগবান অনন্ত রূপ ধারণ করবে। এক ভগবান আমাদের মতন নয়, আমার এক শরীরে ভিন্ন ভিন্ন ভাব প্রকাশ হয়, কিন্তু ভগবানের জন্য এক এক ভাব, এক এক রস আস্বাদন এক এক শরীর দিন প্রকাশ করে। তাই ভগবানের এই অনাদি অনন্ত রূপম, তো ভগবান অনাদিকাল থেকে অনন্ত রূপ ধারণ করেছেন, তো সেই ভগবান এক কিন্তু অনন্ত রূপ ধারণ করেছেন। রাম আদি মূর্তি কলা নিয়মে নতিষ্ঠান নানা অবতার অকরোত ভুবনেশু, কিন্তু তারপরে কৃষ্ণ স্বয়ং সমভাবেত পরম পুমাঞ্জ গোবিন্দ আদি পুরুষং তমাং ভজা, তো গোবিন্দ কৃষ্ণ এক, তো আমরা বলছি এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এতে চ অংশ কলা, এরা অংশার কলা, কার অংশার কলা? কৃষ্ণের, কিন্তু আমি শুনছি কৃষ্ণেরও নয়, এরা অংশ কলা পুংস, পুরুষের অংশ কলা, পুরুষ অবতারের অংশ কলা, কিন্তু কৃষ্ণ পুরুষ অবতারের অংশ কলা নয়, বরং পুরুষ অবতার কৃষ্ণের অংশ কলা, এটা ধরতে পারে না। এমনি বৈষ্ণব অন্য সম্প্রদায়ের বৈষ্ণব এটাও ধরতে পারে না। তারা মনে করে কৃষ্ণ নারায়ণ থেকে এসেছে, অনেক মনে করে কৃষ্ণ নিরাকার থেকে এসেছে, আরো অনেক মনে করে পরব্রহ্ম নারায়ণের বিলাস বিগ্রহ আছে কৃষ্ণ। এই জন্যই এই এরা কেউ কৃষ্ণকে যথার্থ জানতে পারে না। কিন্তু এখানে বলে যে কৃষ্ণ তো ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান, যার ভগবত্তা অন্য কারো ভগবত্তার উপর নির্ভর করে না, তিনি স্বয়ং সম্পূর্ণ। তো এখন আমার সবাইকে বলছি দেখো ভগবান আছেন এক, এক ভগবান, তিনি আছেন একমাত্র কৃষ্ণ। কিন্তু এই স্বয়ং রূপ ভগবান তিনি এক নয়, তিনি দুই, দুটো স্বয়ং রূপ ভগবান, এক হচ্ছে কৃষ্ণ আর এক হচ্ছে চৈতন্য। তখন আবার লোক প্রশ্ন করবে তাহলে তোমাদের কি করে হলো এক মেব অদ্বিতীয়, আবার তো দুটো প্রথম বলে তৃতীয় কোটি, তার বললো অনন্ত, এখন বলছে দুটো। তো এটা দুটো কেন না, দুটো হতেই হবে, দুটো না হলে এই পরমব্রহ্ম কমপ্লিট হবে না। কেন কমপ্লিট হবে না, না এক স্বরূপ কৃষ্ণ স্বরূপ আর একটা আছে কি স্বরূপ চৈতন্য স্বরূপ। তো এক স্বরূপে কৃষ্ণ স্বরূপে পরমব্রহ্ম ভগবান কি করছেন, সেবাকে গ্রহণ করে আনন্দ পাচ্ছেন। কিন্তু সেবা করে জীব যে আনন্দ পাচ্ছে সেটা ভগবান পাচ্ছেন না। তাই ভগবান পূর্ণ কাম হয় অপূর্ণ কাম হয়ে থেকে যাচ্ছেন। সেজন্যে যে কৃষ্ণ স্বরূপে তিনি যে সমস্ত প্রকার আনন্দ পাবে, তবে তো পরম ব্রহ্ম হবে, আনন্দ ব্রহ্ম হবে, তাহলে সমস্ত প্রকার আনন্দ পাচ্ছেন না। কোন আনন্দে কৃষ্ণ বঞ্চিত হয়েছেন, কোন আনন্দে কৃষ্ণ বঞ্চিত হয়েছে, ভক্ত সেবা করে যে আনন্দটা পাচ্ছে কৃষ্ণ স্বরূপে ভগবান সে আনন্দ পাচ্ছেন না, তাহলে কমপ্লিট হবে কি করে। তাহলে পরম ব্রহ্মকে কমপ্লিট হলে দুটো স্বরূপ হতে হবে, এক স্বরূপে তিনি সেবা গ্রহণ করে আনন্দ পাবে, আর এক স্বরূপে সেবা করে আনন্দ পাবে। বুঝতে পারছ কেন পরম ব্রহ্মকে দুটো স্বরূপ হতেই হবে, এই জন্যেই। যদিও তিনি একমেব অদ্বিতীয়, তবু তার দুই স্বরূপ গ্রহণ করতে হচ্ছে, এক স্বরূপে সেবা গ্রহণ করে আনন্দ পাচ্ছে, আর এক স্বরূপে কি করে আনন্দ পাচ্ছে, সেবা করে আনন্দ পাচ্ছে। তো এই জন্যই তিনি স্বয়ং ভগবান দুইজনেই, কৃষ্ণ আর চৈতন্য। তাই বলা আছে ন চৈতন্যাত কৃষ্ণাত জগতি পরতত্ত্বম পরমিহ। সেখানে কৃষ্ণ চৈতন্য, হ্যাঁ তো চৈতন্য বাপুর কথা আলোচনা করতে হলে কৃষ্ণ কথা আলোচনা করতে হবে। তখন ৬ নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব, দ্বিতীয় অধ্যায় ৬ নম্বর শ্লোক। ব্রহ্ম আত্মা ভগবান অনুবাদ তিন অঙ্গ প্রভা অংশ স্বরূপ তিন বিধেয় চিহ্ন। মন দিয়ে শুনো, এই ব্যাখ্যা একটু কঠিন। তো আমরা এটা সবাই জানি, এখানে যারা উপস্থিত আছে সবাই এই তিনটা জিনিস জানে, এই তিনটা শব্দ আমরা সবাই জানি, যে ব্রহ্ম পরমাত্মার ভগবান, এই তিনটা সবাইকে জানতে হবে। এই তিনটা শব্দ যদি মনে রাখবে না তাহলে বাকি আলোচনা কিছু বোঝা যাবে না। তো ব্রহ্ম পরমাত্মা ভগবান অনুবাদ তিন, এই তিনটা হচ্ছে উদ্দেশ্য। আর এই তিনটার পরে কি বলা আছে, অঙ্গ প্রভা অংশ আর স্বরূপ। তো ব্রহ্ম হচ্ছে অঙ্গ প্রভা আত্মা, আত্মান কোন আত্মা, পরমাত্মা হচ্ছে অংশ, আর ভগবান হচ্ছেন স্বরূপ। তো প্রথম ব্রহ্ম আত্মা পরমা, ব্রহ্ম আত্মা ভগবানকে কি বলা হয়েছে, অনুবাদ বলা হয়েছে। অঙ্গ প্রভা অংশ স্বরূপকে কি বলা হয়েছে, বিধেয় বলা হয়েছে। তো এখানে প্রভুপাদ এই পরম তত্ত্বের উদ্দেশ্য বা অনুবাদ বলেছেন আর বিধেয় লেখে, উদ্দেশ্যের বিধেয় লিখেছেন। তারপরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার পরবর্তী শ্লোকে কি লিখছেন, অনুবাদ আগে পাছে বিধেয় স্থাপন সেই অর্থ কহিছু না শাস্ত্র বিবরণ। শাস্ত্র বিবরণ অনুসারে শাস্ত্র যেভাবে বিশ্লেষণ করা হয়েছে তার অনুসারে অনুবাদ আগে বলবো পাছে বিধেয় বলবো, এর মানে কি? তো অনুবাদ বা উদ্দেশ্য আমি যেটা জানতে পেরেছি যেটা আছে আমাদের অলঙ্কার, যারা সাহিত্য রচনা করে যারা লেখালেখি করে আগে এগুলো খুব কট্টরভাবে পালন করা হতো, এখন তো লেখালেখির কোনো মাথা মুন্ড নেই কিন্তু আগে এই নিয়মটা পালন করত। তো তারা এই অনুবাদ আর বিধেয় শব্দটা ব্যবহার করতো। তো অনুবাদ শব্দ হচ্ছে যে একটা কিছু যেটাকে আমি জানি সেটাকে আগে বলবো, একটা জ্ঞাত বস্তু জ্ঞাপক বস্তুকে আগে বলবো, সেটাকে অনুবাদ বলে, যেটাকে আমি জানি সবাই জানে, অজ্ঞাত বস্তুটাকে পরে বলবো। তো দৃষ্টান্ত দিয়ে একটা রাস্তায় একটা খাকি কাপড় পরে একটা লোক যাচ্ছে, তো তোমরা জানবে কি বলে তাকে বলবে সবাই, এটা পুলিশ। খাকি কাপড় পরা মানে এটা বলে এটা পুলিশ, সবাই জানে এটা জ্ঞাত বস্তু, তাই না? তো আগে বলতে পুলিশ, কিন্তু আরেকজন কেউ জানে যে শুধু পুলিশ নেই, ও পুলিশ সুপারিনটেন্ডেন্ট, ওটা অজ্ঞাত সবাই জানে না, তো এটাকে বলা হয় বিধেয়। এই টেকনিক্যাল জিনিস, এই চৈতন্য বহু জায়গায় এরকম টেকনিক্যাল জিনিস আছে, আর পরে বোঝা খুব মুশকিল হয়, কিন্তু এগুলো যারা আধ্যাত্মিক লোক তারা এগুলো বুঝতে পারে। তো এখানে এই টেকনিক্যাল জিনিসটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এ সম্পর্কে ও কী বলছিলেন, তাই তিনি বলছেন অনুবাদ আগে পাছে বিধেয় স্থাপন। তো এখানে অনুবাদটাকে বিধেয়টাকে আমি তোমাদের শ্রীমুখ থেকে শুনতে চাইছি, অনুবাদ কোনটা বিধেয় কোনটা? এখানে অনুবাদটা কোন, একজন যে বলবো হাত তোলো, অনুবাদটাকে বিধেয়টাকে? অনুবাদকে ব্রহ্ম পরমাত্মা ভগবান আছে অনুবাদ, ঠিক আছে, আর বিধেয়টাকে বই থেকে দেখে বলো, বিধেয়টাকে অঙ্গপ্রভা অংশ আর স্বরূপ, হ্যাঁ এটা হচ্ছে বিধেয়। তো সেই কথাই এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন অনুবাদ আগে পাছে বিধেয় স্থাপন, এই অর্থ কহিছুন শাস্ত্র বিবরণ, শাস্ত্রের বিবরণ অনুসারে এই শ্লোক অর্থ বিশ্লেষণ করব, দয়া করে আপনারা তা শ্রবণ করুন। মানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বুঝতে পারছেন এই বিষয় খুব জটিল, তাই আবার বলে দিয়েছেন যারা শুনছে একটু ভালো ধ্যান করে শোনো। তো এখনই তিনি বলছেন এক একটা তত্ত্ব তিনি বর্ণনা করবেন। স্বয়ং ভগবান কৃষ্ণ বিষ্ণু পরতত্ত্ব পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ব। তো কেন কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, আর কৃষ্ণ স্বয়ং ভগবান কিন্তু তিনি পরম বিষ্ণু তত্ত্ব। কি করে কৃষ্ণ পরম বিষ্ণু তত্ত্ব? তিনি পরম নারায়ণ, তিনি মূল নারায়ণ, সেটা পরে বর্ণনা করা হবে। তো বিষ্ণু তত্ত্ব বলা আছে, বিষ্ণু শব্দের মানে জানা? বিষ্ণু শব্দের মানে কে জানে হাত তোল, কি বিষ্ণু মানে? পরিব্যাপক, সর্বব্যাপক যিনি, তাকে বলে বিষ্ণু, বৃহৎ সর্বব্যাপক তাকে বলা হয় বিষ্ণু, যেহেতু ভগবান সর্বব্যাপক তাই তাকে বলা আছে বিষ্ণু। তো পূর্ণ জ্ঞান সর্বব্যাপক আর পূর্ণানন্দ, হ্যাঁ তিনি পরম মহত্ব, পূর্ণানন্দ সম্বন্ধিত পরম মহত্ব। তো সেই কৃষ্ণটি কে, যে কৃষ্ণকে এখন আমরা বলি স্বয়ং ভগবান, সে স্বয়ং ভগবান কৃষ্ণ কে? তোমরা সবাই জানো আমাদের এই ভূলোকে এক কৃষ্ণ আছে, তাই না? এক কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা যাচ্ছে, মথুরা থেকে দ্বারকায় যাচ্ছেন, কিন্তু কৃষ্ণ লোকে তিন কৃষ্ণ আছেন, বৃন্দাবনে কৃষ্ণ, মথুরা কৃষ্ণ আর দ্বারকা কৃষ্ণ, কোন কৃষ্ণ কোনো জায়গায় ছেড়ে যেতে হয় না। তো সেইখানে এখানে বুঝিয়ে বলা আছে যে স্বয়ং ভগবান কৃষ্ণটি কে, না নন্দসূত বলি যারে ভাগবতে গাই, ইয়ে নন্দনন্দন কৃষ্ণ নন্দসূত ভগবান। তোমরা সবাই জানো আমরা যে কৃষ্ণের উপাসনা করি সে কৃষ্ণ হচ্ছেন কে, आराध्य भगवान ब्रजसतनय तद्धाम वृंदावनम रम्य काचित उपासना ब्रजवधु वर्गन जा कल्पिता श्रीमद भागवतम अमलम प्रमाणम प्रेम पुमार्थ महान श्री चैतन्य महाप्रभुर मतमेदम तत्रादौ नापण। तो आमरा नंदनंदन कृष्ण ब्रजेन्द्र नंदन कृष्ण के उपासना करी तीन हेतन स्वयं भगवान तीन वृंदावन आछन मथुराय आछन द्वारका आछन की पार्थक्य ना मथुराय तीन अच्छा द्वारकाय तीन अच्छा पूर्ण मथुराय पूर्णतर आ वृंदावन पूर्णतम आर द्वारकाय ऐश्वर्य भाव मथुराय ऐश्वर्य और माधुर्य भाव आ वृंदावन शुद्ध माधुर्य भाव यह से तार वैशिष्ट्य। ये जे भगवान श्रीकृष्ण चार्टा मुख्य गुण बला है छे এই নন্দসূত্র বলি যারে ভাগবতে গাই সেই ভগবান কৃষ্ণ কথা নন্দ নন্দন কৃষ্ণ কথা বলা হচ্ছে। তিনি স্বয়ং ভগবান, তিনি স্বয়ং ভগবান আর বাসুদেব কৃষ্ণ বলরাম শঙ্করসন সব তার প্রকাশ বা বিলাস বা বৈভব। হ্যাঁ, তো সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। তো সেই নন্দনন্দন কৃষ্ণ এই চৈতন্য রূপে এসেছেন আর তিনি এসেছেন সেই এখানে যে বলা হচ্ছে যে সেই ভগবান, সেই স্বয়ং ভগবান। আমি যেরকম বুঝছি যে স্বয়ং ভগবান কৃষ্ণ তিন রূপে আত্মপ্রকাশ করেছে, ব্রহ্ম পরমাত্মা আর ভগবান। তো ব্রহ্মজ্যোতি পরমাত্মা আর নারায়ণ বিষ্ণু ভগবান। হ্যাঁ, আর কৃষ্ণ তো স্বয়ং ভগবান। তাই বলা যে প্রকাশ বিশেষ ধরে তিন নাম, এখানে যে বলা আছে তার বিভিন্ন প্রকাশ অনুসারে মানে কৃষ্ণের প্রকাশ তিন প্রকারের প্রকাশ হয়েছে, ব্রহ্ম পরমাত্মা আর স্বয়ং ভগবান। তিনি ব্রহ্ম পরমাত্মা আর ভগবান এই রূপে প্রকাশিত হয়েছেন। সেই জন্যই ভাগবতের একটা শ্লোক উদ্ধৃত করে এই ব্রহ্ম পরমাত্মা ভগবানের তত্ত্বকে প্রতিষ্ঠা করছেন। এই ব্রহ্ম পরমাত্মা ভগবান তত্ত্বটা লোকেদের কাছে ততটা প্রচলিত নেই, লোক সাধারণ লোকেদের মধ্যে কি এমনকি যারা আধ্যাত্মিকবাদী তারা যদি ব্রহ্ম পরমাত্মা ভগবান ভাগবতের এই শ্লোকটাকে একটু বুঝতে পারত যে বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম তো জ্ঞানম অধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দতে, তাহলে বহু সমস্যার সমাধান হয়ে যেত, বহু সমস্যার সমাধান। জ্ঞানী যোগী ভক্ত তারা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারত, এই বিষয়টাকে যদি তারা বুঝতে পারত তাহলে এই রাস্তা হারিয়ে এদিকে ওদিকে না গিয়ে তার ঠিক জায়গায় পৌঁছাতে পারত। তো সেই জন্য এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি করছেন না, এই ব্রহ্ম পরমাত্মা ভগবানকে আমাদের বুঝাবার জন্য ভাগবতের শ্লোকটি উদ্ধৃত করছেন যে তত্ত্ববিদরা কি বলে, যারা তত্ত্ব জানে যে কোনো বিষয়ের উপর বিচার করলে এটা দুই প্রকারের বিচার আছে, এটা তত্ত্ব বিচার আর একটা আপাত বিচার। আপাত দৃষ্টিতে দৃষ্টিভঙ্গিতে একটা কিছু বলে ফেলল, তত্ত্ব আরো গূঢ়ভাবে জানে তাকে বলছে তাকে বলে তত্ত্ব বিচার। সেই জন্য কৃষ্ণ ভগবত গীতা কি বলেছেন, জমাং বেতি তত্ত্বতঃ। ভগবান সম্পর্কে আমরা আলোচনা করব, এই আপাত বিচার করলে হবে না, ভগবান সম্পর্কে তত্ত্ব বিচার করতে হবে। জন্ম কর্মচ মে দিব্যম জমাং বেতি তত্ত্বতঃ, ভগবানের কার্যকলাপ বা পরম ব্রহ্ম তত্ত্ব সেটাকে আপাত বিচার করলে হবে না, সেটা তত্ত্বত বিচার করতে হবে। সেই জন্য এখানে তত্ত্ববিদ যারা তত্ত্বজ্ঞ পণ্ডিত বদন্তি তারা বলছে তৎ, হ্যাঁ তাকে মানে সে পরম তত্ত্বকে বলছে। পরম তত্ত্ব কি না, যে জ্ঞানম অদ্বয় সে অদ্বয় ব্রহ্ম জ্ঞান তাকে বলছে। ব্রহ্ম পরমাত্মা ভগবান একটি শব্দতে, এই তিনটি শব্দে সে তত্ত্ববস্তু ব্রহ্ম পরমাত্মা ভগবান এই তিন নামে অভিহিত হয়েছে। তো এখনই আমরা শুরু করব ব্রহ্ম থেকে। সেখানে যারা উপস্থিত রয়েছেন সবাই জানে যে ব্রহ্ম মানে কি, এই ব্রহ্ম মানে কাকে বুঝায়, কে জানে না হাত তোল। তাহলে আমি বলবো ব্রহ্ম কি, কোথায় থাকে, ভারতে আছে না আমেরিকায় আছে না আমাদের বাড়ির পিছনে আছে। ব্রহ্মটা যে এখানে ব্রহ্ম, অনেক ব্রহ্ম ব্রহ্মাকে বলে, ব্রহ্মলোক যখন বলি না, ব্রহ্মলোক তো তখন ওই ব্রহ্মলোকে বোঝায়, কে কে জানে না হাত তোল ব্রহ্ম কি জিনিস। মাতা যারা সবাই জানো তো হাত তোল, এই সবাই হাত তোলছে এখন বললে, আর কে জানে না ব্রহ্ম। তো ব্রহ্ম সম্পর্কে আমরা তো আলোচনা করবো, তো কালকে আমি বলছি ব্রহ্ম, পরশু বলেছি ব্রহ্ম। এই ব্রহ্মকে কাকে উদ্দেশ্য করা আছে এই ব্রহ্ম শব্দটা বলে, যেরকম আমাদের ভৌতিক জগতে সূর্য আলো করে যে সূর্য রশ্মি রয়েছে, ভৌতিক জগতে উদ্ভাসিত হচ্ছে চিদ আকাশে, সেরকম ভগবানের ব্রহ্ম জ্যোতি আছে, জ্যোতি। তো ভগবান সে যস্য প্রভা, কালকে আমি বলেছি যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি, এইটুকু তোমরা জানে রাখা, এটা বুঝবার জন্য শুধু বলছি, কিন্তু আসলে সেটা না, কিন্তু বুঝার জন্য বলছি। যেরকম আমাদের এই ভৌতিক জগৎ আকাশ আছে, আকাশে সূর্য আলোক দ্বারা উদ্ভাসিত হচ্ছে, সূর্যের জ্যোতি আছে, সেরকম চিন্ময় আকাশ আছে, জড় জগতের বাইরে চিদ আকাশ আছে। এখানে যেরকম ব্রহ্মাণ্ডে বিভিন্ন ব্রহ্মাণ্ড রয়েছে, সেখানে বৈকুণ্ঠ রয়েছে, বৈকুণ্ঠের বাইরে চিদ আকাশ রয়েছে, সে আকাশ যে জ্যোতি তাকে বলা হয়েছে ব্রহ্ম জ্যোতি বা নিরাকার ব্রহ্ম। তো সেটাকে বলা হয়েছে যে নিরাকার ব্রহ্ম বলে বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে কি, তো সেই ব্রহ্ম জ্ঞানীরা সেই ব্রহ্মের উপাসনা করে, যোগীরা পরমাত্মার উপাসনা করে, ভক্তরা ভগবানের উপাসনা করে, এইভাবে বর্ণনা করা হবে। যারা জ্ঞান যোগে, জ্ঞান যোগ দ্বারা পরম ব্রহ্মের উপাসনা করে, তারা এই নিরাকার ব্রহ্ম জ্যোতিকে উপাসনা করে। ব্রহ্ম জ্যোতি ভগবানের অঙ্গের জ্যোতি, যে জ্যোতি সমস্ত চিদ আকাশ বা পরব্রহ্মকে উদ্ভাসিত করছে, তো এটা হচ্ছে ব্রহ্ম জ্যোতি। বুঝতে পারছ, বুঝতে পারল? তুমি বলো ক্যা ব্রহ্ম জ্যোতি বতাও, প্রভু বলো তুম না না হ্যাঁ দিল হ্যাঁ বাস। তো এখানে বলা আছে ব্রহ্ম জ্যোতিটা কি, কয়েকটা শ্লোকে বলা হবে, তাহার অঙ্গের শুদ্ধ কিরণ মণ্ডল উপনিষদ কহে তারে ব্রহ্ম সুনির্মল। আমি যেটা বললাম তাহার অঙ্গের শুদ্ধ, কার অঙ্গের শুদ্ধ, হ্যাঁ তো ভগবানের, সেই পরম পুরুষ ভগবানের, তাহার বলা তাহার অঙ্গের, তার দিব্য শরীরের শুদ্ধ কিরণ মণ্ডল। কিরণ মানে জ্যোতি, যেরকম সূর্যের কিরণ আছে সেরকম ভগবানের অঙ্গের যে কিরণ, উপনিষদ কহে তারে ব্রহ্ম সুনির্মল। তো উপনিষদে ভগবানের সে অঙ্গ জ্যোতিকে বা কিরণকে ব্রহ্ম সুনির্মল, নির্মল না সুনির্মল, কোন মহিলা নেই এই ব্রহ্ম জ্যোতির মধ্যে। কি প্রকারের মহিলা নেই, কি প্রকারের মহিলা থাকে ব্রহ্ম জ্যোতি মুক্ত? ধুলো বালি থাকে, গাড়ির ধোঁয়া থাকে, কোথা থেকে মুক্ত? হ্যাঁ, মায়া স্পর্শ শূন্য, মায়া এখানে স্পর্শ করতে পারে না, মায়া ব্রহ্ম জ্যোতি মায়ার সেখানে এখানে বলা আছে কি ব্রহ্ম সুনির্মল, মায়া একে স্পর্শ করতে পারে না। এই সম্পর্কে প্রভুপাদ মন্ডুক উপনিষদ থেকে সুন্দর একটা কোটেশন দিয়েছেন, শুনবে। তাই বলা আছে চর্মচক্ষে দেখে যাচ্ছে সূর্য নির্বিশেষ, জ্ঞান মার্গ লইতে নারে কৃষ্ণের বিশেষ। যেরকম আমরা সাধারণ চোখে দেখব, এই সূর্যকে দেখবে কিরকম, এটা নির্বিশেষ জ্যোতির মণ্ডলের মতন দেখব, কিন্তু আমার সূর্য আজ কিরণটাকে দেখছি, কিন্তু তোমার সূর্য মণ্ডলকে দেখছি। তার সূর্য মণ্ডল ভিতরে কে আছে, সূর্য ভগবান আছে, তাকে আমরা দেখতে পারছি, তাকে আমরা দেখতে পারি না, সেই রকম জ্ঞান মার্গে লইতেনার কৃষ্ণের বিশেষ, যারা জ্ঞান মার্গের ভক্তরা তারা এই ব্রহ্মজ্যোতির পিছনে কি আছে, ব্রহ্মজ্যোতির পিছনে কি আছে, বৈকুণ্ঠ আছে, বৈকুণ্ঠ ভিতরে কে আছে, ভগবান বিষ্ণু নারায়ণ আছেন। কিন্তু এই যে ভগবানের এই রূপকে তারা দেখতে পারে না, জ্ঞানীরা দেখতে পারে না, ভক্তরা দেখতে পারে, ভক্তদের চোখে স্পেশাল কি চশমা পড়েছে, কি চশমা পড়েছে, ভক্তরা দেখতে পারে জ্ঞানীরা দেখতে পারে না, কেন, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে না, তাদের চক্ষু প্রেম অঞ্জন রঞ্জিত হয়েছে, জ্ঞানীরা দেখতে পারে না কেন, তাদের চক্ষু প্রেম অঞ্জন রঞ্জিত হয় না। তো জ্ঞানীরা সেই একই পরম ব্রহ্মকে নিরাকার ব্রহ্ম রূপে পায়, যোগীরা পরমাত্মা রূপে পায়, ভক্তরা ভগবান রূপে পায়, কেন না, যে যথা মাং প্রপদ্যন্ত তাং তথৈব ভজাম্যহম, যে আমাকে যেই রূপে পেতে চায় আমি সেই রূপে তাকে দর্শন দেই। তাই জ্ঞানীরা নিরাকার ব্রহ্ম রূপে পায়। উপনিষদ বর্ণনা করা আছে জ্ঞানীরা সে ভগবানকে দেখতে পারে না, যেহেতু ভগবান অত জ্যোতির্ময় সে জ্যোতিতে জ্ঞানীদের চোখ ঝলসে যায়, সে জ্যোতিকে অতিক্রম করে, জ্যোতির উপরে পৌঁছাতে পারে না। তাই বলা যায় চর্মচক্ষে দেখে যাচ্ছে সূর্য নির্বিশেষ, সূর্যের জ্যোতিটাকে শুধু দেখি, সূর্য মন্ডলটাকে দেখি, সূর্যের ভিতরে সূর্য ভগবান রয়েছেন, তাকে কারা দেখতে পারে, যারা সূর্য লোকের পাশাপাশি থাকে তারা দেখতে পারে, সবাই দেখতে পারবে না। তাহলে যত পাশে যাবে বেশি জানবে, হ্যাঁ, জিনিসটাকে এসে বুঝতে পারবে। তো সেই জন্য এখানে ব্রহ্মসংহিতার শ্লোক উদ্ধৃত করা হয়েছে, যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি, হ্যাঁ, এটা উদ্ধৃত করে বলা হয়েছে। তো এই ব্রহ্ম কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি, সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গকান্তি। কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, এই কোটি কোটি ব্রহ্মাণ্ডে এই ব্রহ্মের সব বিভূতি প্রকাশিত হয়েছে। এই যে আমাদের পৃথিবী, এই ব্রহ্মাণ্ডে কোটি কোটি পৃথিবী রয়েছে, এই জগতে সূর্য বায়ু এসব হচ্ছে এই নিরাকার ব্রহ্মের বিভূতি বলা হচ্ছে। এই বিভূতি আছে গোবিন্দ বা কৃষ্ণের অঙ্গকান্তি। সেই গোবিন্দ ভজি আমি তেহ মোর পতি, তাহার প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি। এটা কে বলছে, এটা ব্রহ্মা বলছেন, হ্যাঁ, ব্রহ্মা ব্রহ্মসংহিতায় একথা বর্ণনা করছেন যে তার প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি, কৃষ্ণের প্রসাদে ব্রহ্মা সৃষ্টি শক্তি প্রাপ্ত হন। আমাদের সৃষ্টি হয়, পালন হয়, সংহার হয়, কে করেন, ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, শিব সংহার করেন, কৃষ্ণ কি করে, হ্যাঁ, শুধু বাঁশি বাজায়, আর তাকে কিছু করতে হয় না। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় সেখানে বসে ইচ্ছা করে বাস। তাই স্বয়ং ভগবান কৃষ্ণের এই আরেকটা বৈশিষ্ট্য জেনে রাখবে, পরে চৈতন্য চৈতন্য শুনবে যে স্বয়ং ভগবান কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ আর শঙ্করসন, আমি এখানে পড়েছি স্বয়ং ভগবান কৃষ্ণের ইচ্ছা শক্তি, বাসুদেবের জ্ঞান শক্তি আর বলরামের কি ক্রিয়াশক্তি, ভালো তোমরা জানো পাই জানো, তো বলরাম ক্রিয়াশক্তি মানে স্বয়ং ভগবান কৃষ্ণের হাতে সব কিছু, বলরামের ক্রিয়াশক্তি থাকলে কি হবে, যদি ইচ্ছা না করে ও কিছু করতে পারবে না, সেজন্য সব কিছু নিয়ন্ত্রণ, একই করে সব কিছুর আশ্রয়, এমনকি বলরামেরও আশ্রয়, বলরাম বড় ভাই কিন্তু তারও আশ্রয় কৃষ্ণ,